এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 20 সেপ্টেম্বর, 5ই আশ্বিন এবং ফার্সি 29 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় চুক্তি এবং $600 কোটি ছাড় আমেরিকার বিরুদ্ধে ইরানের আরেকটি বিজয়। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতে। এবং বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, উদ্ধার প্রস্তুতির অপ্রতুলতা রোধে কমিউনিটি স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিশেষজ্ঞ প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের পাঠানো প্রতিবেদন থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। তারপর থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, গোটা বিশ্ব সাদ্দামকে ইরান আক্রমণে সাহায্য করেছিল এবং সবাই ছিল আক্রমণকারী, সর্বোচ্চ নেতার মন্তব্য। গোটা বিশ্বকে আমেরিকাকরণের প্রকল্প ব্যর্থ হয়েছে, জাতিসংঘে দেওয়া ভাষণে বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত পরিবর্তন নেই, বিবৃতিতে বলেছে বাংলাদেশের সম্পাদক পরিষদ। এবং ভারত সরকার কেবল সংসদে উচ্চবর্ণের মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে চায়, আসাদুদ্দিন ওয়াইসিএমপির মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন গোটা বিশ্ব সাদ্দামকে ইরান আক্রমণ করতে সাহায্য করেছিল এবং সবাই ছিল আক্রমণকারী। এ ধরনেরই এক যুদ্ধে, এ ধরনেরই এক সংঘাতে বিজয়ের মঞ্চে আরোহণ করে সবার সামনে নিজেদের উচ্চ অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছিল ইরানি জাতি। আজ পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সেনা ও কর্মীরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। আয়াতুল্লাহ খামেনেই আরও বলেন, প্রতিরক্ষা যুদ্ধে হামলাকারী কারা ছিল, এভাবে বিবেচনা করলে প্রতিরক্ষা যুদ্ধের বিশালত্ব ও গুরুত্ব স্পষ্ট হয়ে উঠবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো, সোভিয়েত ইউনিয়ন এবং সেদিনের সব বৃহৎ শক্তি একজোট হয়ে ইসলামী প্রজাতন্ত্রের উপর হামলায় অংশ নেয়। তখনই বলা হচ্ছিল ইরানে সাদ্দামের হামলায় মূল প্রেরণাদাতা ছিল আমেরিকা। যুদ্ধের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহায্য অর্থাৎ গোয়েন্দা সাহায্য আমেরিকানরাই দিয়েছিল। তারা নিয়মিত আমাদের বাহিনীর সমরসজ্জা ও অবস্থানের চিত্র আকাশ থেকে ধারণ করে সাদ্দামকে দিত। তারা যুদ্ধের কৌশলও সরবরাহ করত। তিনি বলেন, ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো সাদ্দামকে সবচেয়ে উন্নত বিমান সরঞ্জাম, জঙ্গি বিমান এবং হেলিকপ্টার সরবরাহ করেছিল। জার্মানি সাদ্দামকে রাসায়নিক অস্ত্রের ব্যবস্থা করে দিয়েছিল, যা ইরানে এবং হালাবজা সহ খোদ ইরাকে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করেছিল। ইরানের সর্বোচ্চ নেতা আবারও জানান, প্রতিরক্ষা যুদ্ধে ইস্টার্ন ব্লক, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের দেশগুলো সাদ্দামকে স্থলে ও আকাশে যুদ্ধের সব প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে। ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধে আরব দেশগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আঞ্চলিক আরব দেশগুলো সাদ্দামকে বেসুমার অর্থ দিয়েছিল। এই অর্থ দিয়ে সাদ্দাম ইউরোপ থেকে যুদ্ধ সরঞ্জাম কিনত। আরব দেশগুলো অর্থ দেওয়ার পাশাপাশি ইরাকে অস্ত্র আমদানির জন্য যাতায়াতের পথ করে দিয়েছিল। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন গোটা বিশ্বকে আমেরিকাকরণের প্রকল্প ব্যর্থ হয়েছে। তিনি মঙ্গলবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন। রাইসি বলেন, পৃথিবী অপরিবর্তনীয়ভাবে একটি অভিনব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। পশ্চিমা আধিপত্যের সমীকরণ এখন আর বিশ্বের জন্য কাজ করে না, বরং পুরানো উদারনৈতিক ব্যবস্থা যা সাম্রাজ্যবাদী ও অতৃপ্ত পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করত তা ভেঙে পড়েছে। গোটা বিশ্বকে আমেরিকাকরণের প্রকল্প ব্যর্থ হয়েছে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের সাম্রাজ্যবাদীদের মুখোশ উন্মোচন করে দিতে পেরে ইরানি জনগণ গর্ববোধ করে। ইসলামী বিপ্লবের কারণে ইরান এই ভূমিকা রাখতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন। প্রেসিডেন্ট রাইসি তাঁর ভাষণের অন্য অংশে বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইরান এখন পারস্পরিক স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। আমাদের দিকে যে কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আমরা সে হাতে দৃঢ়ভাবে আঁকড়ে ধরব। জাতিসংঘে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাইসি চলতি বছর সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানান। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, দুদেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ তেহরানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানির সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের বিরোধিতা সত্ত্বেও ইরান এবং রাশিয়া তাদের পরিকল্পিত কর্মকাণ্ডগুলো এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরান এবং রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার চাপ এরই মধ্যে ব্যর্থ বলে প্রমাণ হয়েছে। এর বিপরীতে দুদেশের মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়া এবং ইরানের মধ্যকার সংলাপের কারণে দুদেশের মধ্যে আস্থার ভিত্তিতে যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেন, আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্বকে অব্যাহত রাখার জন্য এসব বৈঠক দুদেশের অভিন্ন সংকল্পের কথা তুলে ধরে। এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আলী বাকেরি বলেছেন, দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা চুক্তি সইয়ের জন্য তেহরান ও মস্কো কাজ করছে। ইরানের সম্প্রচার সংস্থা IRIB-র প্রধান পেইমান জেবেলি বলেছেন, আমেরিকা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠস্বর সহ্য করতে পারে না এবং তাদের বাকস্বাধীনতার কথা নিতান্তই ফাঁকা বলি। ইরানের তিনটি গণমাধ্যমের উপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর এ কথা বললেন তিনি। গত বছর ইরানি নারী মাহসা আমিনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দাঙ্গা সংঘাতের বার্ষিকীর আগমুহূর্তে মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর অংশ হিসেবে গত শুক্রবার ইরানের তিনটি গণমাধ্যমের উপর মার্কিন সরকারের আরোপিত হয়েছে। তসনিম নিউজকে জেবেলি বলেন, স্বাধীন গণমাধ্যমের উপর মার্কিন নিষেধাজ্ঞা কোন নতুন বিষয় নয়, বরং তাদের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম স্বৈরতন্ত্র বিদ্যমান। এই স্বৈরতন্ত্রের জন্য তারা ভিন্ন মতের স্বাধীন কোন গণমাধ্যমকে সহ্য করতে পারে না। এজন্য তারা এসব গণমাধ্যমের অগ্রযাত্রা যে কোনো উপায়ে থামানোর চেষ্টা করছে। পেইমান জেবেলি সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতার উপর যে সমস্ত পাঠদান করা হয় তাদের কাছে বাস্তবে তার অস্তিত্ব নেই, এটা নিতান্তই ফাঁকা বলি। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন আশাবাদ ব্যক্ত করে বলেছে, সৌদি আরবের সঙ্গে যে আলোচনা চলছে তাতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা রয়েছে। আলোচনা প্রসঙ্গে আনসারুল্লাহ শীর্ষ পর্যায়ের নেতা আলী আল কাহুম বলেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা অত্যন্ত গুরুতর এবং ইতিবাচক ছিল, ফলে এই যুদ্ধ অবসানের পথে যে সমস্ত বাধা এবং জটিলতা আছে তা দূর হওয়ার একটা আশা রয়েছে। গত 14 সেপ্টেম্বর মধ্যস্থতাকারী ওমানের কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সৌদি সফরে যান এবং 5 দিন আলোচনার পর তারা ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে পরামর্শ করার জন্য দেশে ফিরে এসেছেন। প্রয়োজনীয় পরামর্শ শেষে প্রতিনিধি দলটি আবারও রিয়াদ যাবে বলে কথা রয়েছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও দূরত্বের অবসান ঘটিয়ে সম্পর্ক জোরদারের একটি ধারা তৈরি হয়েছে। এর অংশ হিসেবে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে শান্তি আলোচনা চলছে। আশা করা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার রাজধানীর বনশ্রীতে 2 নং ওয়ার্ডের উন্নয়ন উৎসবে তিনি একথা বলেন। সরকারের উন্নয়ন দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জায় ঠাকুরগাঁওয়ে মুখ লুকিয়েছেন বলে দাবি করেন মেয়র তাপস। তিনি বলেন, আজকে অনেকেই অনেক কথা বলেন, তাদের চোখে উন্নয়ন দেখা যায় না। যারা জীবনে উন্নয়ন করে নাই, উন্নয়ন করতে পারে নাই, তারা কিভাবে উন্নয়ন দেখবে, এমন প্রশ্ন রাখেন মেয়র তাপস। তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়ন প্রত্যাশা পূরণ করেছেন। বিএনপি দেশের মানুষকে মেট্রো রেল দিতে পারেনি, পদ্মা সেতু দিতে পারেনি, সুতরাং তারা উন্নয়ন চোখে দেখতে পাবে না। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চিন্তাও করতে পারে না, কারণ বিএনপির নেতারা শুধু চিন্তা করে নিজেদের উন্নয়ন, নিজেদের পেট ভরা আর বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। সুতরাং তাদের চোখে কোনোদিন উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ মানুষ চোখে দিয়ে উন্নয়নকে দেখতে হবে, এমনটা মন্তব্য করেন মেয়র তাপস। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে প্রবল আপত্তির মধ্যেই সম্প্রতি আলোচিত সাইবার নিরাপত্তা আইন 2023 জাতীয় সংসদে পাশ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সম্পাদক পরিষদ। এর মাধ্যমে এই আইনটি সম্পর্কে সম্পাদক পরিষদ সহ সংবাদ মাধ্যমের অংশীজন এতদিন যে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে আসছিলেন সেটা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন আইনে শাস্তি কিছুটা কমানো এবং কিছু ধারার সংস্কার করা হয়েছে, তাই শুধু খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, এই বিষয়গুলো খর্ব করার মতো অনেক উপাদান এই আইনে রয়েই গেছে। আজ পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়। সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সংসদে মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত বিলের বিরোধিতা করেছেন। তিনি আজ লোকসভায় অভিযোগ করেছেন, সরকার কেবল সংসদে উচ্চ বর্ণের মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে চায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সংসদে মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত বিলের বিরোধিতা করেছেন। আজ বুধবার ওয়াইসি সংসদে নিম্নকক্ষ লোকসভায় অভিযোগ করেন, সরকার কেবল সংসদে উচ্চ বর্ণের মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে চায়, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি এবং মুসলিম সম্প্রদায়ের মহিলাদের নিয়ে চিন্তিত নয়। লোকসভা ও বিধানসভাগুলোতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের জন্য সংসদে বিল এনেছে সরকার পক্ষ। এ নিয়ে বিতর্কে অংশগ্রহণ করে ওয়াইসি বলেন, এই বিল অন্তর্ভুক্তিমূলক নয় এবং এটি কিছু নির্দিষ্ট লোকেদের জন্য। ওয়াইসি মহিলা সংরক্ষণ বিলকে চেক বাউন্স বিল বলে অভিহিত করেছেন। তিনি একে ওবিসি ও মুসলিম বিরোধী বলেও মন্তব্য করেছেন। তিনি বলেন, এই সরকার পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে চায় না, এরা বড় লোকদের এগিয়ে নিয়ে যেতে চায় এবং অন্যদের লোকসভায় প্রবেশ করতে দিতে চায় না। এই বিলের ফলে মুসলিম প্রতিনিধিত্ব বন্ধ হবে। আজ সমাজবাদী পার্টির এমপি ডিম্পল যাদব এসসি এসটি ওবিসির পাশাপাশি সংখ্যালঘু মহিলাদের সংরক্ষণের দাবি জানান। এই শ্রেণীগুলোকে সংরক্ষণ না দিলে আমরা নারীর উন্নয়ন ও উত্থানের বিষয়টি পূরণ করতে পারবো না বলেও মন্তব্য করেন শ্রীমতী ডিম্পল যাদব এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ওই আহ্বান জানান তিনি। 30 মিনিটের ওই ভাষণে তিনি ইউক্রেনের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান। বাইডেন বলেন, আমরা যদি ইউক্রেনকে বিপর্যস্ত হতে দেই তাহলে কোনো জাতি নিরাপদ থাকবে না। রাশিয়া বিশ্বাস করে যে একসময় বিশ্ব ক্লান্ত হয়ে পড়বে এবং কোনো পরিণতি ছাড়াই ইউক্রেনের নৃশংসতা চালানোর সুযোগ দেবে। বাইডেন আরও বলেন, এই সংস্থার কোন সদস্য রাষ্ট্র কি বিশ্বাস করতে পারে যে যদি ইউক্রেনকে বিপর্যস্ত করার অনুমতি দেওয়া হয় তবে তারা সুরক্ষিত থাকবে? কোন জাতির স্বাধীনতা কি নিরাপদ? আমি সম্মানের সাথে উত্তরটি না বলার পরামর্শ দেব। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন এবং তার মিত্ররা যারা যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে সমর্থন করেছে তারা ইউক্রেনের সাহসী জনগণের পাশেই থাকবে। বাইডেন যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছিলেন তখন সেখানে ফ্রান্স এবং ব্রিটেনের নেতারা সহ অনেক নেতাই অনুপস্থিত ছিলেন, তবে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত ছিলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
সুসংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সোমবার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সফল বন্দী বিনিময়ের পর আমেরিকার বিচার ব্যবস্থায় অবৈধভাবে বিচারাধীন থাকা 5 ইরানি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে আটক ইরানের প্রায় $600 কোটি এরই মধ্যে ইরানের অ্যাকাউন্টে জমা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
সোমবার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সফল বন্দি বিনিময়ের পর আমেরিকার বিচার ব্যবস্থায় অবৈধভাবে বিচারাধীন থাকা 5 ইরানি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। এসব ব্যক্তি স্বাভাবিক ব্যবসায়িক কাজে আমেরিকায় গিয়েছিলেন। একই সঙ্গে একটি আইনের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে আটক ইরানের প্রায় $600 কোটি ইতিমধ্যে দেশটির অ্যাকাউন্টে জমা হয়েছে। এছাড়া ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তির কাঠামোর মধ্যে 5 ইরানি মার্কিন দ্বৈত নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। এই বন্দি বিনিময় বাস্তবায়নের পর প্রেসিডেন্ট জো বাইডেন সহ আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরান বিরোধী অবস্থান নেন এবং ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। একই সঙ্গে তারা মার্কিনীদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, মার্কিন কর্তৃপক্ষের ইরানে ভ্রমণ না করার ব্যাপারে কঠোর সতর্কতা সত্ত্বেও বাস্তবতা হচ্ছে আমেরিকায় 100,000 ইরানি নাগরিকের জীবনের কথা বিবেচনা করলে তাদের মধ্যে একটি অত্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ইরানি তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রতি বছর তাদের মাতৃভূমি সফর করে থাকেন এবং কোনো বাধা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমেরিকায় আবার ফিরে যান। প্রকৃতপক্ষে বাইডেন সরকারের কর্মকর্তাদের ইরান বিরোধী দাবির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। উপরন্তু অনেক আমেরিকান সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রাকৃতিক আকর্ষণ এবং বিশেষ করে আতিথেয়তা ও ইরানি জনগণের আন্তরিক মনোভাবের কারণে কোনো সমস্যা ছাড়াই ইরানে ভ্রমণ করছেন এবং তারপর তারা আমেরিকায় ফিরে যাচ্ছেন। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ চুক্তির কাঠামোর মধ্যে মার্কিন কর্মকর্তাদের মাধ্যমে উত্থাপিত দ্বিতীয় সমস্যাটি হচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে আসা ইরানের সম্পদ কিভাবে ব্যয় করা হবে তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক বক্তব্য। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কৌশলগত সমন্বয়কারী জন কিরবি দাবি করেছেন যে ইরান যদি ছেড়ে দেওয়া সম্পদ অমানবিক উদ্দেশ্যে ব্যবহার করে তাহলে যুক্তরাষ্ট্র ইরান সরকারের কাছে অর্থ হস্তান্তর রোধ করতে পারে। এ প্রসঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, এ অর্থ ইরানি জনগণের, ইরান সরকারের কাজে এ অর্থ কোথায় কোন কাজে খরচ হবে সেই সিদ্ধান্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান নেবে। অবশেষে ইরানের সাথে সাম্প্রতিক চুক্তি সত্ত্বেও বাইডেন প্রশাসন ইরানের প্রতি শত্রুতার ঢোল বাজিয়ে চলছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত সমন্বয়কারী জন কিরবি বলেছেন, ইরানের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির অর্থ ইরানের প্রতি ওয়াশিংটনের নীতির পরিবর্তন নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে এ অঞ্চলের ও বিশ্বের বিরোধিতা অব্যাহত রয়েছে। যাই হোক, বন্দীদের মুক্তি এবং ইরানের আটক সম্পদের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক পরোক্ষ চুক্তিতে তেহরানের দৃঢ় অবস্থান দাম্ভিক আমেরিকার বিরুদ্ধে ইরানের আরেকটি বিজয়।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশ বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, ছোট ছোট কম্পন তারই আলামত। এ সম্পর্কে বিশেষজ্ঞ প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরার দুর্যোগে বাংলাদেশে প্রতি বছরই জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হয়। ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ, আর নতুন করে এ খাতায় নাম লিখিয়েছে ভূমিকম্প। সাম্প্রতিক সময়ে হালকা ও মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হলেও একসময় এ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশে ন মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। এজন্য এখনই প্রস্তুতি নিতে বলছেন তারা, যদিও ভূমিকম্পের তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা নেই। অথচ গেল কদিনে তিনবার আর পাঁচ মাসে সাতবার ছোট থেকে মাঝারি আকারের যে ভূমিকম্প অনুভূত হয়েছে, তার মধ্যে প্রায় প্রতিটিরই উৎপত্তি স্থল ছিল দেশের সীমানার ভেতর অথবা আশপাশে। ভূকম্প বিশেষজ্ঞরা বলছেন, বার্মিস প্লেট ও ইন্ডিয়ান প্লেটের পরস্পরমুখী গতির কারণেই ঘন ঘন এ ধরনের ভূমিকম্প হচ্ছে। এ দুটি প্লেটের সংযোগস্থলে প্রচুর পরিমাণে শক্তি জমে রয়েছে, যেগুলো বের হয়ে আসার পথ খুঁজছে। আগে হোক বা পরে এই শক্তি বেরিয়ে আসবেই, আর সেটাই জানান দিচ্ছে এই ছোট ছোট ভূমিকম্পগুলো। ভূমিকম্পের এমন ঝুঁকি থাকলেও মোকাবেলার প্রস্তুতি অনেকটাই কম। বহু পুরনো ভবন, অপরিকল্পিত ভবন নির্মাণ, ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ না করায় ভূমিকম্প ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলেন,
আমাদের গবেষণায় আমরা দেখেছি বাংলাদেশের দ্বার প্রান্তে দুটো ভূমিকম্পের উৎস রয়েছে। একটা হচ্ছে এই যে সাবডাকশন জোন, যেটা সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত 8.2 থেকে 9 মাত্রা শক্তি এখানে জমা হয়ে আসে, সেটা যে কোনো সময় সংঘটিত হতে পারে। ডাউকি ফল্টের পূর্ব প্রান্ত, এখানেও যে কোনো সময় বড় 7 মাত্রার অধিক পরিমাণ এখানে ভূমিকম্প হতে পারে।
আর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর এ কে এম শাকিল নওয়াজ মনে করেন,
ঢাকা শহরে যে অবস্থা, যেরকম বিল্ডিংগুলো হয়েছে, এমন এলাকা আছে সেখানে রেস্কিউ টিম 8-10 দিন 7-8 দিনেও যেতে পারবে না। সেক্ষেত্রে বলে যে কমিউনিটির যে স্ট্যান্ডিং বা প্রিপারেশন যেটা বলেন, তাদের অ্যাওয়ারনেস বলেন, সেটা করতে হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, রেডিওতে ইরানের স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আপনারা জানেন যে সারা বিশ্বে ডায়াবেটিস রোগটি এখন আতঙ্কের নাম হিসেবে ছড়িয়ে পড়েছে। ডায়াবেটিস বহুমূত্র বা মধুমেহ রোগটি নিয়ে আটটি পর্বের আলোচনা শেষে আজ নবম পর্বের আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুল। জনাব ডাক্তার আবু কামরান রাহুল, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে এবং রেডিও তেহরানের দেশ বিদেশের সকল শ্রোতা পাঠককে অসংখ্য ধন্যবাদ।
ডাক্তার আবু কামরান রাহুল, ডায়াবেটিস নিয়ে বিশদ আলোচনা করলেন আপনি। এবারে ডায়াবেটিস নিয়ে নানা ধরনের ভুল ধারণা আমরা অনেকে পোষণ করে থাকি, সে বিষয়ে জানতে চাইব।
ধন্যবাদ। বর্তমানে আমাদের সমাজে ডায়াবেটিস নিয়ে প্রচলিত বিভিন্ন ধ্যান ধারণা এবং কুসংস্কার রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ধ্যান ধারণা হচ্ছে, প্রথমত ডায়াবেটিস একটি সোয়াচে রোগ। সেটি মোটেও সত্য নয়, কারণ ডায়াবেটিস সোয়াচে নয়। কারো সংস্পর্শে আসলে যে আরেকজনের ডায়াবেটিস হয়ে যাবে সেটা একদম মিথ্যে কথা। হ্যাঁ, কিন্তু ডায়াবেটিসটা একটি বংশগত রোগ। বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিস থাকলে তখন আপনারও হতে পারে, সেটা একটা জেনেটিক রোগ বলা যায়।
ডাক্তার আবু কামরান রাহুল, আচ্ছা, ডায়াবেটিস রোগী কখনো মিষ্টি খেতে পারবে না এমন একটা ধারণা আছে, তো এই বিষয়টি সম্পর্কে যদি আপনি কিছু বলেন।
ডায়াবেটিস রোগী কখনোই মিষ্টি খেতে পারবে না, এটা একদম ঠিক নয়। কারণ ডায়াবেটিস রোগী শর্ত সাপেক্ষে সীমিত আকারে মিষ্টি খেতে পারে কখনো কখনো। যেমন তার যদি হাইপোগ্লাইসেমিয়া হয় সেক্ষেত্রে মিষ্টি খেতে পারবেন। আর চিনি খেলে ডায়াবেটিস হয় সেটা দেখেন কথাটি একদম পুরোপুরি সত্য নয়। কারণ আমরা জানি ডায়াবেটিস হওয়ার জন্য দুটি ফ্যাক্টর দায়ী, একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর আর আরেকটি হচ্ছে তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশগত অভ্যাস। পরিবেশগত অভ্যাস আমাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সেটাকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে শুধু চিনি খেলে যে তার ডায়াবেটিস হবে তা একদম ঠিক নয়। কিন্তু যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদেরকে চিনি খাওয়ার ব্যাপারে আমরা সাধারণত অনুৎসাহিত করি, চিনি এবং চিনি দিয়ে তৈরি খাবার দাবার না খাওয়াটাই ভালো।
শ্রোতা বন্ধুরা, ডায়াবেটিস নিয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুলের নবম পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবার ফিরে এলাম আলোচনায়। ডাক্তার রাহুল, ডায়াবেটিসের বিকল্প চিকিৎসার কথা এখন শোনা যায় এবং দেখা যায় দীর্ঘমেয়াদী ফলো আপ চিকিৎসা না করে অনেক রোগী অ্যালোপ্যাথি ছেড়ে বিকল্প চিকিৎসা পদ্ধতির দিকে ঝোঁকেন, সেটি কি ঠিক?
ধন্যবাদ, খুবই চমৎকার একটি প্রশ্ন। দেখেন, আমরা যে টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে মেটফরমিন ওষুধ দিয়ে থাকি আমরা যারা চিকিৎসক আছি, যেমন আপনি জানেন যে অল টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট শুড টেক মেটফরমিন মেডিসিন। প্রায় সবারই কিন্তু মেটফরমিন খেতে হয়। এখন এই যে মেটফরমিনটা বাজারে আসছে সেটা কিন্তু আপনার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপর জরিপ করে আসেনি, কোটি কোটি মানুষ সেটা খেয়ে আসছে এবং সেটা কাজ করতেছে, বৈজ্ঞানিকভাবে সেটা রিকমেন্ডেশন আছে। তাহলে এটা আমরা সবাইকে দিচ্ছি। পাশাপাশি দেখেন যে অল্টারনেটিভ মেডিসিন যেগুলো আছে, আমি বলতে পারবো না সেটা যে কাজ করতেছে না, সেটাকে আমি কিন্তু খুব স্ট্রংলি বলতে পারবো না। আর সেটা যে কাজ করতেছে এটাও কিন্তু আমার কাছে তেমন একটা উল্লেখযোগ্য এভিডেন্স নেই। তাহলে যেটা রিকমেন্ডেশন আছে এবং কোটি কোটি মানুষ খাচ্ছে, ভালো হচ্ছে সেটাকে এবং সস্তায় আমাদের চিকিৎসাটা এখন বর্তমানে অ্যাভেলেবল, তাহলে আমরা কেন অন্যদিকে আমরা বিকল্প ধারাতে কেন যাব?
ডাক্তার আবু কামরান রাহুল, বাচ্চাদের ডায়াবেটিস হয় না এমন একটা ধারণাও কিন্তু প্রচলিত আমাদের সমাজে, তো এই বিষয়টি কি ঠিক?
দেখুন, বর্তমানে আমাদের টাইপ 1 এর চেয়ে টাইপ 2 ডায়াবেটিসটা বাচ্চাদের মধ্যে বেশি পরিলক্ষিত হচ্ছে। ডায়াবেটিস হলে ইনসুলিন নিতে হবে সেটাও একদম ঠিক নয়, কারণ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ছাড়াও খাদ্যাভ্যাস, শিক্ষা, ব্যায়াম এবং মুখে খাওয়ার ঔষধ রয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ ধ্যান ধারণা, সেটা একবার ইনসুলিন নেওয়া মানে সারা জীবন তা নিতে হবে। দেখেন, এটি মোটেও সঠিক ধারণা নয়। টাইপ 2 এবং গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসায় একটি নির্দিষ্ট সময় ইনসুলিনের ব্যবহার হতে পারে আবার নাও হতে পারে। তবে টাইপ 1 যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে বিষয়টি আলাদা, তাকে সবসময় ইনসুলিন নিতে হবে। আর আরেকটি হচ্ছে যে ইনসুলিন নিলে ডায়াবেটিস নির্মূল হয়ে যায়। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় অনেক সময় পত্র পত্রিকায় বা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ডায়াবেটিস নির্মূলের কথা বলা হয়, আসলে দেখেন যে ডায়াবেটিস রোগটি প্রতিরোধযোগ্য কিন্তু নির্মূলযোগ্য নয়, তাই এটা আপনাদেরকে কখনো ভুল করা যাবে না। ডায়াবেটিস রোগীর চাকরির ক্ষেত্রে খুবই সীমিত। দেখেন ডায়াবেটিস রোগী সে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে যে কোনো চাকরি করতে পারে, সেটাতে তার কোনো বাধ্যবাধকতা নেই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।
ডাক্তার রাহুল, এ পর্বের শেষ প্রশ্নটি হচ্ছে, ডায়াবেটিস রোগীর সুগার পরীক্ষা করে একটি চার্ট তৈরি করার কথা শুনেছি, সেটি কি রকম এবং কেনই বা এটা করতে হয়?
প্রত্যেক ডায়াবেটিস রোগীকে একটি ডায়াবেটিক চার্ট মেনটেন করা উচিত। যখনই সে ডায়াবেটিস পরীক্ষা করবে সেটা একটা চার্টে বা খাতায় লিখে রাখবে। সাধারণত আমরা সকালে খালি পেটে ডায়াবেটিস পরীক্ষা করে থাকি এবং নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, দুপুরে খাওয়ার আগে করতে পারে এবং দুপুরে খাওয়ার 2 ঘন্টা পরে করতে পারে। ঠিক একইভাবে রাতে খাওয়ার আগে এবং রাতে খাওয়ার 2 ঘন্টা পরে। একটা জিনিস মনে রাখতে হবে যে খাবারের পর পরই ডায়াবেটিস মাপার আসলে তেমন কোনো গুরুত্ব বহন করে না। আমাদের হিসাব মতে খাবারের 120 মিনিট পর বা 2 ঘন্টা পর আমাদের শরীরের ইনসুলিন কতটুকু গ্লুকোজ কমাইতে পারছে সেটার উপর আমাদের বৈজ্ঞানিক একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে, এই জন্য আমরা খাবারের 2 ঘন্টা পর বলি। কোনো রোগী যখন তার চিকিৎসকের সাথে যখনই দেখা করবে তখন তার উচিত ডায়াবেটিক চার্টটি সাথে নিয়ে যাওয়া, কারণ সে যখন চিকিৎসকের কাছে যাবে ওই দিন যদি চিকিৎসক তার ডায়াবেটিসটা পরীক্ষা করে এবং অনেক সময় ঠিক ওই সময় সে যেহেতু ডাক্তারের কাছে যাবে আগের দিন খুব ভালো করে সে খাবার দাবার স্টিক করে কম খাবার দাবার খেয়ে যাতে ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে, তখন ডাক্তার পরীক্ষা করে দেখবেন যে ডায়াবেটিস অনেক মানে সীমিত আকারে আছে, তা কন্ট্রোলে আছে। কিন্তু সে যদি পুরো চার্টটা নিয়ে যায় তার গত 1-1.5 মাসে সে যখনই ডায়াবেটিস পরীক্ষা করেছে তখন চিকিৎসকের সেটা ট্রিটমেন্টটা মডিফিকেশন করতে অনেক সুবিধা হয়। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যখনই সে মনে করবে তার হাইপোগ্লাইসিমিয়া সিমটমস দেখা দিচ্ছে সে তখন চাইলে ডায়াবেটিস পরীক্ষা করতে পারে। আবার যদি মনে করে যে তার ডায়াবেটিস অতিরিক্ত শরীর খারাপ লাগতেছে একটু ডায়াবেটিস চেক করবে, তখনও সে ডায়াবেটিস চেক করতে পারে এবং তারিখ এবং সময় লিখে সেটা সে ডায়াবেটিস চার্টে নোট করে রাখবে।
ডাক্তার আবু কামরান রাহুল, ডায়াবেটিস নিয়ে ধারাবাহিক আলোচনায় রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
আর শ্রোতা বন্ধুরা, ডায়াবেটিসের আলোচনার 9ম পর্বে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। আর ডায়াবেটিস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রিয়জন অনুষ্ঠানের স্বাস্থ্য কথাকে অ্যাড্রেস করে চিঠি লিখুন, আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, নিয়ন্ত্রিত জীবনযাপন করবেন। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন এই কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। স্বাস্থ্য কথা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 20 সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কারো 450, কারো 300, বিএনপি নেতাদের কার বিরুদ্ধে কত মামলা প্রথম আলো, বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর 5 দফা ইত্তেফাক, ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেয়া হবে না মেয়র তাপস, যুগান্তর, ডিএমপির নতুন কমিশনার হচ্ছেন হাবিবুর রহমান কালের কণ্ঠ, রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ 74 বার পেছালো নয়া দিগন্ত, কলকাতা শিরোনাম। রাজ্যে 900,000 পড়ুয়ার আধার কার্ড নেই আনন্দবাজার পত্রিকা। কৃষকরা পারলে অন্যরাও হারাতে পারবে মোদীকে, লড়াইয়ের আহ্বানে হান্নান মোল্লা, গণশক্তি। সংবিধান থেকে উধাও সেকুলার ও সোশ্যালিস্ট কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস, সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রিজভীর হুঁশিয়ারি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ই আন্দোলন শেষ হবে, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে। বিএনপির চলমান আন্দোলন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেই শেষ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সকালে কুমিল্লা কোর্টে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। রিজভী বলেন, অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের একদফার আন্দোলন চলছে। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করেই আমাদের আন্দোলন শেষ হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য, বিরোধী দলগুলোকে ধ্বংস করার জন্য সারাদেশে 45-39 লাখ মিথ্যা মামলা দিয়েছে, এটাও তারই অংশ।
বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর 5 দফা, ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। এলক্ষ্যে তিনি 5 দফা প্রস্তাব তুলেছেন। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্পেন ও ইউরোপীয় কাউন্সিল আয়োজিত টুয়ার্ডস এ ফেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমন ডিসি ও ওসি দিয়ে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? প্রথম আলোর এই মতামত কলামটি লিখেছেন ডক্টর এম সাখাওয়াত হোসেন, নির্বাচন বিশ্লেষক, সাবেক সামরিক কর্মকর্তা এবং এসআইপিজির সিনিয়র রিচার্ড ফেলো। তিনি বলেছেন, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় অংশ রাজনৈতিক চক্করের মধ্যে পড়ে গেছেন। এসব সরকারি কর্মকর্তা কর্মচারীর দলীয় সরকার এবং দলের প্রতি গভীর আনুগত্য রয়েছে। তারা রাষ্ট্রের কর্মকর্তা ও কর্মচারী, কাজেই কোন দলীয় সরকারের সমর্থকের মতো রাজনৈতিক বক্তব্য তারা দিতে পারেন না, এমন বক্তব্য সরকারি বিধিবিধান পরিপন্থী, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে।
মা, তোমাকে দেয়া কথা রাখতে পারলাম না। নিহত ঢাবি ছাত্রের টেবিলে চিরকুট, যুগান্তরের মর্মান্তিকে শিরোনামের খবরে লেখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের যমুনা ব্লক থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 12:45 দিকে এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী অসাবধানতাবশত পড়ে গিয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ফিরোজের কক্ষে তার পড়ার টেবিলের উপর রাখা একটি প্যাডে ফিরোজের কিছু হতাশার কথা লেখা রয়েছে। পৃষ্ঠার উপরে তারিখের জায়গায় লেখা ছিল 1/09/2023, আর এর নিচে লেখা, মানুষ বাঁচে তার সম্মানে, আজ মানুষের সামনে আমার যেহেতু সম্মান নাই, এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই, আমার মৃত্যুর দায়ভার একান্ত আমার, সরি মা, বাড়ি থেকে তোমাকে দিয়ে আসা কথা রাখতে পারলাম না, আমার জীবন নিয়ে হতাশ। এই লেখার নিচে মাঝ বরাবর লেখা ফিরোজ, এর নিচে লেখা হয়েছে রাত 11:03, আমার লাশের পোস্টমর্টেম না করে যেন বাড়িতে পাঠিয়ে দেয়া হয়, কোনোরূপ আইনি ঝামেলায় কাউকে যেন জড়ানো না হয়, সবাই বাঁচুক, শুধু শুধু পৃথিবীর অক্সিজেন আর নষ্ট করতে চাই না।
দৈনিক নয়া দিগন্তের এক খবরে লেখা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন আগামী বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে আবারও পুলিশের অপরাধ বিভাগ বা সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত পুলিশ সুপার ও মামলার তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খানকে আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে $101 মিলিয়ন চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করতে সিআইডি এখন পর্যন্ত 74 বার সময় নিয়েছে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সংবিধান থেকে উধাও সেকুলার ও সোশ্যালিস্ট কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস, সংবাদ প্রতিদিন পত্রিকার এশিয় নামের খবরে লেখা হয়েছে সংবিধানের শব্দ বদলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী জানান, সংবিধানের প্রস্তাবনা থেকে সেকুলার ও সোশ্যালিস্ট শব্দ দুটি মুছে ফেলা হয়েছে, সেই সংবিধানের কপি তুলে দেওয়া হয়েছে সাংসদদের হাতে। প্রসঙ্গত, নতুন সংসদ ভবনে প্রথমবার অধিবেশন শুরুর আগে সাংসদদের বিশেষ উপহার দেওয়া হয়, সেখানেই ছিল এই সংবিধানের কপি। তবে কেন্দ্রের তরফে বলা হয়েছে প্রথম সংবিধানেও এই শব্দ দুটি ছিল না, তার কপি দেওয়া হয়েছে সাংসদদের। বুধবার সকালে এ বিষয়টি নিয়ে সরব হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী ও অধীর চৌধুরী। এই আচরণ থেকে বোঝা যায় বর্তমানে সংকটে পড়েছে সংবিধান, ইচ্ছাকৃতভাবে সংবিধান পাল্টে দেওয়ার চেষ্টা চলছে।
কৃষকরা পারলে অন্যরাও হারাতে পারবে মোদীকে, লড়াইয়ের আহ্বানে হান্নান মোল্লা। গণশক্তি পত্রিকায় পরিবেশিত এই শিরোনামের খবরে লেখা হয়েছে, দিল্লি ঘেরাও হয়েছিল, এবার ভারত ঘেরাও হবে। গোটা দেশের সামনে বিজেপির কৃষক এবং শ্রমিক বিরোধী চরিত্র তুলে ধরতে হবে, গোটা বিশ্ব সেই আন্দোলনের দিকে তাকিয়ে থাকবে। কেন্দ্র এবং রাজ্যের কৃষি নীতির ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত। নভেম্বরে প্রত্যেক রাজ্যে রাজভবন অভিযান এই ভাষাতেই ব্যাখ্যা করেছেন হান্নান মোল্লা। দিল্লিতে বছরভর কৃষক আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক এই কৃষক নেতা বলেন, কৃষক আন্দোলন দেশে আত্মবিশ্বাস তৈরি করেছে, কৃষকরা পারলে অন্যরাও মোদীকে হারাতে পারবে, মোদী অপরাজেয়, এই মিথ ভেঙেছেন দেশের কৃষকরা।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। প্রান্তিক আয়োজনে রয়েছে কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনাদের হয়তো মনে আছে গত আসরে সূরা কলমের 47 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছিলাম। আজ আমরা এই সূরার 48 থেকে 52 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই 48 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم।
অতএব আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের নির্দেশ বাস্তবায়নের অপেক্ষায়, আর আপনি মাছ ওয়ালার ন্যায় হবেন না যখন তিনি বিষাদে আচ্ছন্ন অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন।
গত আসরে আমরা মহানবীর সামনে মক্কার মুশরিকদের গোয়ার্তুমি ও অসদাচরণ নিয়ে আলোচনা করেছি। মুশরিকদের দুর্ব্যবহার এতটা চরমে পৌঁছেছিল যে রাসূলুল্লাহ তাদেরকে অভিশাপ দিতে পারেন এমন আশঙ্কা দেখা দেয়। এ কারণে মহান আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, মুশরিকদের অত্যাচার ও নির্যাতনের মোকাবেলায় ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করুন যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে এবং তিনি মুশরিকদের উপর আপনার বিজয়ের কোনো ব্যবস্থা করে দেন।
আয়াতের পরের অংশে হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনার প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, আপনি তার মতো হবেন না যিনি নিজের জাতির উপর আল্লাহর আজাব ত্বরান্বিত করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো নিজেই আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছিলেন। তিনি সাগরে তিমির পেটে চলে গিয়েছিলেন এবং সেই অবস্থায় আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করেছিলেন যে, আমি নিজের প্রতি জুলুম করেছি এবং আপনি আপনার বান্দাদের প্রতি কখনো জুলুম করেন না। সূরা আম্বিয়ার 87 ও 88 নম্বর আয়াত এবং সূরা সাফাতের 139 ও 148 নম্বর আয়াতে হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে।
এসব আয়াতে বলা হয়েছে, আল্লাহর এই সম্মানিত নবী নিজ জাতির কাছে আল্লাহর একত্ববাদের বাণী পৌঁছে দিতে দিতে তাদের হেদায়েতের ব্যাপারে হতাশ হয়ে পড়েন। তিনি জাতির লোকজনকে ছেড়ে দূরে চলে যান এবং পালিয়ে গিয়ে একটি জাহাজে চড়ে বসেন। জাহাজটি যখন সাগরে চলছিল তখন হঠাৎ বড় ধরনের তুফান উঠে এটি ডুবে যাওয়ার উপক্রম হয়। এ অবস্থায় জাহাজের যাত্রীরা জাহাজ থেকে একজন যাত্রীকে সাগরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এজন্য লটারির আয়োজন করেন।
একাধিকবার লটারিতে হযরত ইউনুসের নাম উঠলে তাকে সাগরে নিক্ষেপ করা হয়। ঠিক ওই সময় সেখান থেকে যাচ্ছিল একটি বৃহদাকার মাছ, যেটি হযরত ইউনুসকে গিলে ফেলে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি মাছের পেটে জীবিত থাকেন। হযরত ইউনুস মাছের পেটের অন্ধকারে বসে নিজের ভুল বুঝতে পারেন। তিনি তার সমস্ত অস্তিত্ব দিয়ে তাঁকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। মহান আল্লাহ তাঁর তওবা কবুল করেন এবং তাঁকে মাছের পেট থেকে মুক্তি দান করেন।
এবারে সূরা কলমের 49 ও 50 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين
যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছাত তবে তিনি লাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত হতেন উন্মুক্ত প্রান্তরে। অতঃপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।
হযরত ইউনুস আলাইহিসসালাম নিজের ভুল স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পর এই দুই আয়াতে বলা হচ্ছে, হযরত ইউনুস তাঁর জাতির কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব ত্যাগ করার কারণে নিন্দার উপযুক্ত হয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে দেন এবং মাছের পেট থেকে মুক্তি দান করেন। এরপর মহান আল্লাহ তাঁকে আবার নিজ জাতির কাছে হেদায়েতের বাণী প্রচারের জন্য মনোনীত করেন।
এই দুই আয়াতে একটি বিষয় স্পষ্ট, আর তা হচ্ছে, মানুষকে সত্যের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মহান আল্লাহ নবী রাসূলগণের পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলাও সহ্য করেন না। সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর পর্যন্ত আয়াতে মহান আল্লাহ তার রাসূলকে সতর্ক করে দিয়ে বলেন, তিনি যদি কোনো কিছু নিজে রচনা করে তা আমার নামে চালানোর চেষ্টা করতেন তাহলে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনি, অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার থাকত না।
এবারে সূরা কলমের 51 ও 52 নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونَ وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
আর কাফিররা যখন কোরআন শোনে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আপনাকে আশ্রয় ফেলে এবং বলে, এ তো এক পাগল। অথচ এ কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ ছাড়া অন্য কিছুই নয়।
রাসুলের প্রতি মুশরিকদের মিথ্যা অপবাদ, বিশেষ করে তাকে যে তারা পাগল খেতাব দিয়েছিল, তা দিয়ে সূরা কলম শুরু হয়। সূরাটির শেষ এই দুই আয়াতেও একই বিষয়ের প্রতি আলোকপাত করে বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনার শত্রুরা কোরআনের আয়াত শুনলে এতটা রাগান্বিত ও ক্ষুব্ধ হয় যে তারা পারলে তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আপনাকে আশ্রয় মেরে ফেলে। আপনি কোরআনের আয়াত পড়ে মানুষকে শোনাবেন আর মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে, এটা মুশরিকদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারা আপনাকে এমন পাগল ভাবে যার উপর জিনের প্রভাব রয়েছে এবং কবিদের মতো যার মুখ দিয়ে অস্বাভাবিক কথাবার্তা বের হয়।
কিন্তু বাস্তবতা হচ্ছে, পবিত্র কোরআনের একটি অক্ষর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেননি, কাজেই এ বিষয়ে তাকে কবি বা পাগল উপাধি দেয়া সাজে না। বরং কোরআনে মানুষকে অবহেলার ঘুম থেকে জেগে উঠে তাদেরকে হেদায়েত দান করার জন্য মহান আল্লাহর বাণী বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে পবিত্র কোরআনের বাণী রাসুলের অন্তরে ঢেলে দেন এবং আল্লাহর রাসুল তা মানুষকে তিলাওয়াত করে শোনান। এই আয়াতে দৃষ্টির কুপ্রভাব সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। মানুষের দৃষ্টির কুপ্রভাব থেকে বাঁচতে হাদিসে দোয়ার সাহায্য নিতে বলা হয়েছে। মানুষের দৃষ্টিশক্তি কয়েক ধরনের হয়, আন্তরিকতা ও ভালোবাসাপূর্ণ দৃষ্টির সঙ্গে প্রচণ্ড রাগ ও বিদ্বেষ প্রসূত দৃষ্টির পার্থক্য রয়েছে। আমরা কোনো মানুষের দৃষ্টির দিকে তাকালে হয় প্রশান্তি অনুভব করি অথবা অস্বস্তিতে ভুগি।
তো শ্রোতা বন্ধুরা, আমরা যেন আজকের আলোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি, সেই কামনা করে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কোরআনের আলো শুনলেন শ্রোতা বন্ধুরা। রাতের সান্ধ্য অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। গোটা বিশ্ব সাদ্দামকে ইরান আক্রমণে সাহায্য করেছিল এবং সবাই ছিল আক্রমণকারী সর্বোচ্চ নেতার মন্তব্য। খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত পরিবর্তন নেই, বিবৃতিতে বলেছে বাংলাদেশের সম্পাদক পরিষদ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։